بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله على آله وصحبه ومن والاه. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام
ورحمة الله. عمرة علامة ابن تيمية رحمه الله العقيدة الواسطية এই বইটি থেকে ওনার যে খুতবা পাঠ করছিলাম সেখান থেকে আমরা ليظهره على الدين كله وكفى بالله شهيدا এই পর্যন্ত কিছু আলোচনা ছিল। ইনশাআল্লাহ আজকে আমরা খুতবার অবশিষ্ট যে অংশটুকু এরপরে আলোচনা করব বিল্লাহ তাআলা। আসআলুল্লাহ তাওফীক ওয়া সাদাদ। গতদিনের আলোচনার শেষে সময় সম্পৃক্ততার কারণে কথা কিছু শর্ট করতে হয়েছে আমাদেরকে। আজকে আমি ডিএফটি পয়েন্ট গতদিনের আলোচিত বিষয় থেকে ডিএফটি পয়েন্ট আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম খুতবার যে অর্থ, যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য দিয়ে, যাতে করে তাকে অন্য সকল দিনের উপর সমুন্নত এবং বিজয়ী করেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এবং সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। লিয়ুযহিরাহু, যাতে তিনি তাকে অন্য সমস্ত ধর্মের উপর সমুন্নত করেন। এখানে আমরা দুটা বিষয় বলছিলাম, যে যাতে তিনি তাকে, এইটুতে হয়তো দিনকে বোঝানো যেতে পারে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত এবং দিনে হক দিয়ে রাসূলকে পাঠিয়েছেন, যাতে রাসূলকে তিনি অন্য সকল দিনের উপরে বিজয়ী করেন, এই অর্থ হতে পারে। অথবা তিনি এই দিনে হককে অন্য সব দিনের উপরে, অন্য সকল ধর্মের উপরে বিজয়ী এবং সমুন্নত করেন, এই অর্থ হতে পারে। যদি আমরা এখানে এই অর্থ নেই যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে হককে অন্য সব বাতিল দান করে সমুন্নত করেন, তাহলে দেখা যায় এদিকে বাস্তবতা এটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং কারণে ইসলাম, দিনে ইসলাম অন্য সব বাতিল ধর্মের উপরে বিজয়ী হয়েছে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা বিশ্বে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আজও দুনিয়ার এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে একজন না একজন ঘোষণা প্রদানকারী, একজন একত্ববাদী পাওয়া যাবে না। রাসূলুল্লাহ আলাইহিস সালামের সময়, খুলাফায়ে রাশিদার সময় ইসলামের যে বিস্তৃতি, সেটা তাই প্রমাণ করে যে ইসলাম গোটা বিশ্বব্যাপী অন্য সব ধর্মের উপরে বিজয়ী হয়েছিল। এই বিজয়ী দিন হক, হক সব সময় আল হক ইয়া আলু ওয়ালা ইয়ালা আলাইহি, সত্য যেটা সেটা সব সময় বিজয়ী হয়, এটা কখনো পরাজিত হয় না, বিজিত হয় না। আর বাতিল কখনো বিজয়ী হতে পারে না, এটা সবসময় পরাজিত পরাভূত থাকে, এটি দুনিয়ার স্বাভাবিক নিয়ম, যেটা আমরা সবসময় প্রত্যক্ষ করি। যদিও দেখা যায় যে মাঝে মধ্যে বাতিল মাথা তারা দিয়ে উঠে, কিন্তু আসলে বাতিলের এই মাথা তারা দিয়ে উঠা বা বাতিলকে আমরা বাহ্যিকভাবে মাঝে বেশ শক্তিশালী মনে করি, কিন্তু এটা আসলে মূলত হলো একটা জবাই করা ছাগলের মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে যেভাবে একটা জবাই করা গরু বা ছাগল যেভাবে লাফালাফি করে, শেষ নিঃশ্বাস ত্যাগের জন্যই তার এই লাফালাফি। তো বাতিলের দুনিয়াব্যাপী যে লাফালাফি যেটা, এটা দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই মনে করতে হবে যে তার ধ্বংসের আগে, তার মৃত্যুর আগে যে চূড়ান্ত ফলাফলি যেটা, সেটাই সে করছে। কিছুক্ষণ পরেই সে মারা যাবে, তার অস্তি বিলুপ্ত হয়ে যাবে। এবং দিনে হক এইটাই সুপ্রতিষ্ঠিত হবে। কাফির মুশরিকরা যতই চেষ্টা করুক দিনে ইসলামকে দমিয়ে রাখার জন্য, এটাকে বিলুপ্ত করার জন্য, কিন্তু সেটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব হবে না। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা যতই আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক, আল্লাহর নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন। সেটা কাফেররা পছন্দ করুক, মুনাফিকরা পছন্দ করুক বা নাই করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে অন্য সব ধর্মের উপরে সমুন্নত করেন। এটা যদি আমরা অর্থ নেই যে ইউজহিরাহু, অর্থাৎ দিনকে সমুন্নত করেন, তাহলে এই অর্থ। কারণ হকটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হবে। এটা কিভাবে হবে? হেদায়েত দিয়ে এবং দিনে হক দিয়ে। কিসের মাধ্যমে? দয়ানের মাধ্যমে, হজ্জতের মাধ্যমে, কাতালের মাধ্যমে। এবং এটাই হয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখায় যে দাওয়াতের মাধ্যমে, এবং যেখানে প্রয়োজন হয়েছে সেখানে কাতাল বা যুদ্ধের জিহাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামকে বিজয়ী করছেন। আর যদি আমরা অর্থ নেই যে এখানে প্রতিষ্ঠিত করেন, বিজয়ী করেন, তাহলে এ অর্থ দেখা যায় যে এটাও বাস্তব রূপ পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করেছেন সর্বক্ষেত্রে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে এখানে আমাদের একটা কথা বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে সমুন্নত হওয়ার বা বিজয়ী হওয়া কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। যতক্ষণ পর্যন্ত এই দ্বীনে হক এবং হেদায়েত যাদের মধ্যে থাকবে তারাই হবে বিজিত, তারাই হবে দ্বীন, তারাই হবে পৃথিবীতে সমুন্নত, তারাই হবে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। এই ইমান এবং আমলে সালেহের যে দুটো শর্ত দেওয়া হয়েছে, ইমানটাই হলো হেদায়েত এবং আমলে সালেহটাই হলো দিন। দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পরাজিত হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুন্নত এবং সুপ্রতিষ্ঠিত বিজয়ী করা হয়েছে এই দুটো জিনিসের মাধ্যমেই, সেটা হচ্ছে হেদায়েত এবং সেটা হচ্ছে দ্বীনে হক। সুতরাং উম্মতে মুসলিমা যতক্ষণ পর্যন্ত রসুলের নিয়ে আসা হেদায়তের উপরে থাকবে, যতক্ষণ পর্যন্ত রসুলের দেখিয়ে দেয়া শরীয়তের উপরে, দ্বীনে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এদেরও যতক্ষণ পর্যন্ত আঁকড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের পরাজিত হওয়ার, পরাভূত হওয়ার কোন সম্ভাবনা নেই। আর যখন উম্মতে মুসলিমা হাত থেকে দূরে সরে যাবে, দ্বীনে হক থেকে, ইসলাম থেকে যখন দূরে সরে যাবে, তখনই তারা তাদের উপরে বিজাতিরা চড়াও হবে। আর এই দিনে হককে এবং হেদায়তের উপরে কিয়ামত পর্যন্ত একটা দল অবশ্যই সুপ্রতিষ্ঠিত থাকবে, তার মধ্যে কোন সন্দেহ নেই। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু ত্বাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরু মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম। লা তাযালু ত্বাইফাতুন মিন উম্মতি, মার উম্মতের একটা দল সব সময় হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা ইযুরুহুম মান খাযালাহুম, যদি কেউ তাদেরকে কোনো সাহায্য নাও করে, তাদের থেকে লোকজন যদি দূরেও সরে যায় অথবা তাদের বিরোধিতাকারী যারা তাদের থেকে দূরে যাবে, তারা কিংবা তাদের বিরোধিতা কারেরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম। কিয়ামত পর্যন্ত একটা দল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে একটা দল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত হবে, বিজয়ী থাকবে, সমুন্নত থাকবে। সারা দুনিয়ার অন্যান্য লোকেরাও যদি তাদের বিরোধিতা করে, কেউ যদি তাদের সাহায্য নাও করে, তারপরেও এরা বিজয়ী হবে এবং দিনের উপরে তারা অটল থাকবে। উম্মতে মুসলিমা যতক্ষণ পর্যন্ত এই হেদায়তে এবং দিনে হাস খেয়ে আঁকড়ে থাকবে, তাদের পরাভূত হওয়ার কোন সম্ভাবনা নেই। এই দুটো অর্থ, দুটো অর্থই আমরা নিতে পারি এখানে। তারপরে যে কথাটা আসছে, ইউজহিরা বলে দিন কুল্লিহি, সকল ধর্মের উপরে। এখন প্রশ্ন থাকতে পারে একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন হক বা দিন ইসলাম কি শুধু শুধু কি অন্যান্য ধর্মের উপরেই সমুন্নত করবেন? এমন তো অনেক সম্প্রদায় আছে, অনেক জাতি আছে যাদের কোনো ধর্ম নেই, এদের উপরে কি সমুন্নত করবেন না, এদের উপরে কি বিজয়ী করবেন না? অবশ্যই, কারণ যাদের ধর্ম আছে যদি তাদের উপরে বিজয়ী করেন, তাহলে যাদের ধর্ম নেই তাদের উপরে তো আরো আগে বিজয়ী হওয়ার কথা। কারণ যাদের ধর্ম নেই তাদের অবস্থা তো আরো নিকৃষ্ট, তারা তো আরো নিকৃষ্ট। মোটামুটি যাদের একটা ধর্ম আছে, যাদের ধর্ম নেই তাদের থেকে তো এরা কিছুটা ভালো, বাতিল হলেও তাদের একটা ধর্ম আছে। যাদের ধর্ম আছে তাদের উপরে যখন আল্লাহ বিজয়ী করবেন দিনে হককে, সুতরাং যাদের ধর্ম নেই তাদের ক্ষেত্রে তো আর কোন প্রশ্নই আসে না, অবশ্যই তাদের উপরে বিজয়ী করবেন। পৃথিবীতে এমন অনেক জাতি গোষ্ঠী আছে যে আসলে যাদের কোনো ধর্ম নেই। আমরা আমাদের খুব কাছের কিছু জাতি বা দেশকে আমরা দেখতে পারি যাদের আসলে কোনো ধর্ম নেই। দিনা সারা হয়তো তাদের একটা ধর্ম আছে, আহলুল কিতাব তাদের হয়তো একটা ধর্ম আছে, যদিও সেটা বিল, কিন্তু পৃথিবীতে এ ধর্মের হাজার হাজার সম্প্রদায় জাতি এবং গোষ্ঠী আছে যাদের কোনো ধর্ম নেই। যাদের ধর্ম আছে তাদের উপরে যেখানে ইসলাম বিজয়ী হবে, সুতরাং যাদের ধর্ম নেই তাদের উপরে অবশ্যই বিজয়ী হবে, তার কোনো এ ধরনের কোন মানে এই প্রশ্নের কোনো অবকাশই নেই, অবশ্যই বিজয়ী হবে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এটুকুর উপরে আমরা আলোচনা করছি বিগত দিনে, যে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। এখন কথা হলো যে এইটুকু বলার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে অন্য ধর্মের উপরে সেটাকে সমুন্নত করেন, একথা বলার পরে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, তার সাথে এই কথার কি সম্পর্ক? বাহ্যিকভাবে এটা একটা সাথে আগের কথাগুলোর সাথে এই কথাটার কোন সম্পর্ক দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কেন বললেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, যে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট? হ্যাঁ, এখানে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রথমত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, এটুকুর সাক্ষীকে আল্লাহ বলতেছেন যে এটুকুর সাক্ষী আল্লাহ নিজেই। আর বাস্তবতা, বাস্তবতা বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে সমুন্নত করেছেন, তার রাসূলকে বিজয়ী করেন, সুপ্রতিষ্ঠিত করেছেন, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে আল্লাহ যে বলছি যে রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, এ কথার সাক্ষী আল্লাহ নিজে। ঠিক এমনি ভাবে তাকে যে সত্যদিন দিয়ে পাঠানো হয়েছে, এটুকুর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই দিনকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, এটুকুর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন মানব জাতির প্রতি, এবং তিনি যেটুকু বলেছেন যে যারা আমার অনুসরণ করবে তারা বেহেশতে যাবে, যারা আমার অবাধ্যতা করবে তারা দোযখে যাবে, হ্যাঁ যারা আমার আনুগত্য করবে তারা নিরাপদ, এবং যারা আমার বিরোধিতা করবে, আমার সাথে লড়তে চাইবে, আমি তাদের সাথে যুদ্ধ করব, তাদের জানমাল আমার জন্য হালাল বৈধ, এই যে কথাগুলো, এই কথাগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান, এবং এই কথাগুলোর সাক্ষী, এই কথাগুলো যে সত্য, তার সাক্ষী আল্লাহ বলতেছেন ওয়াকাফা বিল্লাহি শিহাদা, যে মুহাম্মদ এটুকু নিজের পক্ষ থেকে বলেননি, তার রিসালাত এটা বানোয়াট কোন জিনিস না, এটা যে সত্যের সাক্ষী আমি নিজে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, আর কেউ সাক্ষী দিক বা না দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল দাওয়াত নিয়ে আসতেন অথবা রাসূলের রিসালাত যদি বাতিল হতো, তাহলে রাসূল এই জগতে তার দাওয়াত নিয়ে সুপ্রতিষ্ঠিত এবং বিজয়ী হতে পারতেন না। যেমন মুসাইলামাতুল কাযযাব, যে মিথ্যা নবুয়তের ধারক ছিল, সে কি বিজয়ী হতে পারছে? আদৌ না। আসওয়াদ আল আনাসি মিথ্যা নবুয়তের দাবি করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধ্বংস করছেন, কিন্তু রাসূলকে সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্য প্রমাণিত হয়েছে এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এইভাবে যেমন যারা কাদিয়ানি মুলা মাহমুদ নবুয়তের মিথ্যা দাবিদার, এদেরকে এদের দাওয়াত প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবেও না, আল্লাহ এদেরকে ধ্বংস করছেন এবং ধ্বংস করুন, আমরা তাই আল্লাহর দরবারে দোয়া করি। মিথ্যা দাবিদার, নবুয়তের মিথ্যা দাবিদার, রিসালাতের মিথ্যা দাবিদাররা কখনো সুপ্রতিষ্ঠিত পারবে না, হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত সেটা তাদের পক্ষে সম্ভব না। সত্য এটা সব সময় থাকবে, মিথ্যা হয়তো কিছুক্ষণ থাকতে পারে, কিছুদিন থাকতে পারে, কিন্তু এক সময় না এক সময় এটার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু সত্যটা কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটা কিয়ামত পর্যন্ত অক্ষত এবং অম্লান থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ এটা হক। পক্ষান্তরে বাতিল খুব বেশি দিন টিকে থাকতে পারে না এবং এটা কখনো সুপ্রতিষ্ঠিত হতে পারে না এবং পারবেও না। এই হল ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই পর্যন্ত যে আলোচনা আমরা করছিলাম সেটুকুর অবশিষ্ট আলোচনা এই পর্যন্তই ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তী আলোচনায় যাচ্ছি, খুতবার পরবর্তী অংশটুকু হল واشهد ان لا اله الا الله وحده لا شريك له اقرارا به وتوحيدا অর্থাৎ যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই, তিনি একক, লা শরীক লাহু তার কোন অংশীদার নেই, এই সাক্ষ্যটুকু দিচ্ছি ইকরারাম বিহি, ইকরারাম বিহি ওয়া তাওহীদান, স্বীকার করছি, স্বীকারোক্তির মাধ্যমে এই ঘোষণা দিচ্ছি, ওয়া তাওহীদান এবং আল্লাহকে একক সাব্যস্ত করে এই ঘোষণাটুকু দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক বা অংশীদার নেই, ইকরারাম বিহি ওয়া তাওহীদান, স্বীকারোক্তির মাধ্যমে এই সাক্ষ্য দিচ্ছি এবং আল্লাহকে একক সাব্যস্ত করে, আল্লাহকে একক সাব্যস্ত করে এই কটুকু দিচ্ছি। এই হল এই বাক্যটুকুর অর্থ। এখন আমরা দেখি যে আশহাদু আল্লা ইল্লাল্লাহ শাহাদা কাকে বলে। শাহাদা মূলত বলা হয় আশহাদু, আশহাদু, আশহাদু শব্দের অর্থ হল সাক্ষ্য দেয়া, সাক্ষ্য দেয়া অর্থ হল যে অন্তর দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে সেটা উচ্চারণ করা, এটাই হচ্ছে সাক্ষ্য। আর সাধুর অর্থ হল যে আমি অন্তর দিয়ে আমি স্বীকার করছি, মুখ দিয়ে আমি তা উচ্চারণ করছি, যে আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই। এখানে শাহাদা মূলত সাক্ষী ওই জিনিস হয় যে বেটা সম্পর্কে সঠিক জ্ঞান থাকে এবং যেটা প্রত্যক্ষ বা দৃশ্যমান বস্তুর উপরেই আসলে সাক্ষী প্রদান করা হয়। যেমন কেউ যদি কোর্টে কোনো বিষয়ে সাক্ষী দেয় তাহলে বলতে হবে বা সেটুকু বলে যে আমি ঘটনা এইভাবে এইভাবে প্রত্যক্ষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক কারো শরীক নেই। আমরা এই সাক্ষীটুকু দেব এমন ভাবে যেন সেটা আমরা স্বচক্ষে দেখছি, এটা দৃশ্যমান এবং সেটা আমরা প্রত্যক্ষ করছি, যে শুনে দেখে যেভাবে সাক্ষী দেওয়া হয় সেভাবে সাক্ষী দেওয়া। এবং এই সাক্ষীটা হবে এটাকে অন্তর দ্বারা স্বীকার করতে হবে, অন্তর থেকে আসতে হবে। কারণ সাক্ষী যখনই কেউ কোনো বিষয়ে সাক্ষী দেয় তা প্রথমে এ বিষয়ে তার অন্তরে যে বিষয়টা থাকে মুখ দিয়ে সেটা সেটাই উচ্চারণ হবে। সুতরাং শাহাদা শব্দের অর্থ হল যেভাবে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, এটা এমন ভাবে সাক্ষী দিচ্ছি যে সাক্ষীটা যে কথাটা যে ঘোষণাটা আমি দিচ্ছি সেটা অন্তর আমার অন্তর সেটাকে সত্য বলে স্বীকার করছে, আমার মুখ সেটাকে সত্য বলে উচ্চারণ করছে, এবং আমি এমন ভাবে সাক্ষ্য দিচ্ছি যে যেন বিষয়টা আমি প্রত্যক্ষ করছি, এটাই হচ্ছে শাহাদা। সুতরাং যখনই আমরা তাওহীদের শাহাদা দেব তখন আমাদেরকে এভাবেই সাক্ষী দিতে হবে, অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই, মুখ দিয়ে সেটা উচ্চারণ করতে হবে এবং অবস্থা এমন হতে হবে যে সেটা আমি জেনে শুনে প্রত্যক্ষ করে এই সাক্ষ্য প্রদান করছি। এই হল সাক্ষ্য বা শাহাদার অর্থ। শাহাদা এভাবেই দিতে হবে, এর মধ্যে কোন ধরনের যদি সন্দেহ থাকে, যেমন কেউ যদি সাক্ষ্য দিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করলো কিন্তু অন্তরে তার অন্তরে কথাটাকে স্বীকার করছে না, যেমন ছিল মুনাফিকদের অবস্থা, তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে তাদের ছিল ভিন্ন জিনিস, যার কারণে তাদের অবস্থানটা হইল ইন্নাল মুনাফিকিনা ফি দিকিল আসফালি মিনান নার, দুজকের সর্বনিকৃষ্ট স্তরে তাদের অবস্থান, যদি এরা মুখে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু যদি শাহাদার যে অর্থটা সেই অর্থটা পরিপূর্ণভাবে তারা আদায় করেনি, যেভাবে শাহাদা দেওয়া দরকার, তাদের মুখে বলছে মুখে তারা কথাটা বাক্যটা উচ্চারণ করছে কিন্তু এটা তাদের অন্তর সেটা স্বীকার করেনি। অন্তরের স্বীকারোক্তি মুখের উচ্চারণ এবং চেনে শুনে বুঝে প্রত্যক্ষ করে এমন অবস্থাটা এমন হতে হবে যে আমি প্রত্যক্ষ করছি, নিজে দেখছি, নিজে বুঝছি, জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই, এটি হলো শাহাদা। না জেনে না শুনে না বুঝে কেউ যদি কোনার মধ্যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার এই সাক্ষীকে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, তাহলে তার এই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কারণ হল যেমন আমরা দুনিয়াতে যেটা যে বাস্তবতা দেখি যে যখনই আদালতে বা কোর্টে কোনো ধরনের স্বীকৃতি দিতে হয় তখন এটাতে লিখতে হয় যে আমি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সাক্ষী প্রদান করিলাম, স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায়, তো সেটা হতে হবে স্বেচ্ছায়, জোরপূর্বক যদি কেউ যদি হয়তো তন্ত্রের ভয়ে বা অন্য কিছুর ভয়ে যদি সাক্ষ্য দেয় এবং সেটা তার অন্তরে না থাকে, হ্যাঁ বিপদে পড়ে হয়তো কি করছে সাক্ষ্য দিতে গেল ইলাহা ইল্লাল্লাহ, সেটা কতটুকু তার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আল্লাহ আলাম। কিন্তু সাক্ষ্যটা হতে হবে অন্তর থেকে, নিজের অন্তর থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে বুঝে এইটুকু স্বীকার করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবল তখনই হবে সেটা সাক্ষ্য, কারণ শাহাদার অর্থটাই হতে চাই। কি সাক্ষ্য দেব আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। অথচ দেখা যায় যে লাত মানাত উজ্জা বা আরো অনেক উপাস্য আছে, তো এখান এই কথার অর্থটা কি? যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি আল্লাহ ব্যতীত আরো কিছু এলা ইলাহ বা মাহবুব সাব্যস্ত করে, তাহলে বুঝা যায় যে আল্লাহ ব্যতীত ইলাহ আছে, আরো কিছু মাহবুব উপাস্য আছে। তাহলে আমরা বললাম যে আল্লাহ ব্যতীত আর কোন মাহবুব নেই, এ কথাটার অর্থ কি? কাফের মুশরিকরা লাত নাত উজ্জা এই ধরনের অনেক মূর্তি বা দেবতার পূজা করত, যাদের যার পূজা করা হয় সেটাই তো হচ্ছে উপাস্য, সেটাই হচ্ছে মাহবুব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মাহবুব নেই, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, উপাস্য থাকতে পারে কিন্তু সত্যিকার সত্য উপাস্য একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই এই কথাটা আমাদের মুখস্থ করতে হবে যে মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্য উপাস্য আল্লাহ ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই। তাহলে বোঝা গেল যে অন্য যত কিছুর উপাসনা করা হয়, গাছ হোক পাথর হোক দেবতা হোক মূর্তি হোক যাই হোক, দুনিয়াতে যা কিছুর আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর উপাসনা করা হয় সে সবকিছুই হচ্ছে কি? বাতিল উপাস, সবই হলো বাতিল। একমাত্র হক এবং সব শিকার উপাস্য হলেন প্রকৃত উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ দিতে চাই যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্যিকার আর কোনো সত্য উপাস্য নেই। তারপরে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আবার বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লা, এটুকু কেন বললেন? যে তিনি এক, তার কোনো অংশীদার নেই। ওই আগের কথাটুকুকে আরো ভাবে আরো স্পষ্ট করার জন্য, আরো শক্তিশালী করার জন্য উনি বলছেন যে ওয়াহদাহু, তিনি এক একক, লা শারীকা লাহু, তার কোন অংশীদার নেই। তাহলে ইল্লাল্লাহ ওয়াহদাহ, ওয়াহদাহ তিনি এক, এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ পরে, লা ইলাহার পরে যে কথাটা বলা হয়েছে যে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র সত্য মাহবুদ আল্লাহ, এই কথাটাকে আরো দৃঢ় এবং শিশারী করছে ওয়াহদাহ, একমাত্র আল্লাহ একক। আর লা শারীকা লাহু বলে ওই যে লা ইলাহা যেটুকু বলা হয়েছে ওই কথাটাকে পুনরায় সুস্পষ্ট এবং আরো শক্তিশালী করা হচ্ছে যে লা ইলাহ, তার কোন শরীক নেই, আর কোন ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। ওই কথাটাকে আর একটু দৃঢ় এবং সুস্পষ্ট করার জন্য ওয়াহদাহু লা শারীকা লা এই কথাটুকু উনি অ্যাড করছেন। ইকরা বিহি ওয়া তাওহীদান, ইকরারান বিহি ওয়া তাওহীদান, এই যে ঘোষণা যে সাক্ষী দিলাম, এই সাক্ষীটা কিভাবে দিলাম? ইকরারান বিহি, তাকে স্বীকার করছি, স্বীকার স্বীকার স্বীকারোক্তির মাধ্যমে। ওয়া তাওহীদান, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, যে একত্বের ঘোষণা দেয়া হয়েছে, সেটাকে আবার সুস্পষ্ট এবং দৃঢ় করা হয়েছে ইকরারান বিহি, যে আমি এই ঘোষণা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোন শরীক নেই, এই ঘোষণাটা আমি স্বীকার, এই ঘোষণাটা আমি স্বীকারছি। ওয়া তাওহীদান, এবং আমি আল্লাহকে একক সাব্যস্ত করছি। ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই এই বাক্যটিকে সুস্পষ্ট করার জন্য এটার অর্থকে আরো দৃঢ় এই পরবর্তী কথাগুলো ইকরারম্বিহি ওয়া তাওহীদান শব্দ এখানে বলা হয়েছে। وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ পরবর্তী শাহাদা হচ্ছে وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ عَبْدُهُ وَرَسُولُهُ মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুহাম্মদ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ কোন মুহাম্মদ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এখানে বান্দা আব্দুহু ওয়া রাসূলুহু দুটো কথা বলা হচ্ছে যে তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কথার দ্বারা মূলত যারা ইফরাদ করে, যারা ইফরাদ করেন এবং যারা তফরিদ করে, এদের দুপক্ষকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে। যে আব্দুহু বলে এইটুকু বোঝানো হয়েছে যে রাসূল হলেন আল্লাহর আব্দ, গুলাম, আল্লাহর দাস, তিনি অন্য কিছু নয়। এটা তারা গুলু যারা বাড়াবাড়ি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মর্যাদা, প্রাপ্য মর্যাদা থেকে অতিরিক্ত মর্যাদা দেয়, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে যে তোমরা যেভাবে ধারণা করো রাসূল সেভাবে না, রাসূল হলেন আল্লাহ দাস, তিনি আব্দ, তিনি মাবুদ না, তিনি হলেন আল্লাহর আল্লাহর দাস। কারণ মুসলমানদের মধ্যে এমন অনেক দল রয়েছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রাপ্য মর্যাদা থেকে অধিক মর্যাদা প্রদান করে দিন থেকে দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, রাসূলের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, এমন অনেক সম্প্রদায় আছে আমাদের সমাজেও আছে। যেমন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন আমি 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 যেটুকু দেখছি যে আমাদের সমাজে এমন কিছু দল আছে যারা ওই মিলাদের নামে বা মিলাদের সময়ে একটা চেয়ার খালি রাখে এবং বলে যে এই চেয়ারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে। নাউযু বিল্লাহ মিন যালিক। তারা রাসূলকে কেন, রাসূল কিভাবে আসছেন, কিভাবে বসবেন, যে রাসূল হাজির এবং নাজির। ওয়ানাউযু বিল্লাহ মিন যালিক। অথচ হাজির বা নাজির সবকিছু বিদ্যমান, সর্বত্র বিদ্যমান, সবকিছু যিনি প্রত্যক্ষ করেন সেই সত্তা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত্যুর পরে কোন মিলাদে এসে রসুল উপস্থিত হবেন, হ্যাঁ এইটা রসুলের দ্বারা সম্ভব না। কারণ রসুল হলেন আব্দ, রসুল হলেন আল্লাহ, রসুল হলেন মানুষ। আমাদের এই যে যারা ইসলাম নিজেকে মুসলমান দাবি করে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে, রাসূল সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করে, আব্দুহু, তারা আব্দুহু ওয়া রাসূল, মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই যে এই শাহাদার বিরোধিতা করে, এই শাহাদার বিরোধিতা করে আবার নিজেকে মুসলমান বলে দাবি করা, এটা কি আদৌ যুক্তিযুক্ত? অবশ্যই না। এই শাহাদার দাবি হচ্ছে যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, যে স্তরে রেখেছেন, তাকে সেই স্তরে রাখতে হবে। সেখান থেকে উপরে ওঠানো যাবে না, নিচেও নামা যাবে না। তিনি আব মাবুদ নয়, তার মধ্যে মাবুদ হওয়ার রুবুবিয়্যাতের ন্যূনতম কোন যোগ্যতা মুহাম্মাদের মধ্যে নেই, মাবুদ হওয়ার কোন যোগ্যতা মুহাম্মাদের মধ্যে নেই। তিনি কদমোত্তক আব, দাসত্বের চূড়ান্ত গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। আল্লাহর একজন পরিপূর্ণ দাস, একজন পরিপূর্ণ দাস হিসাবে যত গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী গুলো পূর্ণাঙ্গ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। আব্দুহু ওয়া রাসূলুহু, সুতরাং কোন অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কোন ধারণা পোষণ করা যাবে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হওয়ার বিরোধিতা করে, আল্লাহর দাস হওয়ার বিরোধিতা করে, কিংবা এমন কোন ধারণা পোষণ করা যাবে না যে যদ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানবীয় মর্যাদা থেকে অনেক ঊর্ধ্বে তুলে নেয়। যেমন একটা উদাহরণ যেটুকু আমি আপনাদেরকে দিয়েছি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর পরে যে হয়তো উনি মিলাদ যেখানে হবে ওইখানে এসে হাজির হয়ে যাবেন, হ্যাঁ উনি সবকিছু দেখছেন, উনি সবকিছু শুনছেন, এই ধরনের কোন ধারণা পোষণ করা যাবে না। কারণ সবকিছু দেখা, সবকিছু শোনা, গায়েব সম্পর্কে জানা, কোন উপকার করা, কোন অপকার করা, এই সবকিছু একমাত্র অধিকারী, একক অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই সব গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এ ধরনের ধারণা পোষণ করা, শাহাদা আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার পরিপূর্ণ দিক, এই শাহাদার বিরোধিতা করে মুসলমান হওয়া যাবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এর থেকে বেশি রাসূল সাল্লাম সম্পর্কে কোন ধরনের গুলু করা, কোন ধরনের বাড়াবাড়ি করা আদৌ ঠিক নয়। যেমন অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মুসলমানদের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে যে রাসূল গায়েব সম্পর্কে জানেন, অথচ আলিমুল গায়েব এই যে সিফাতটা, এই গুণটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেন যে হে নবী আপনি বলুন, কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসনিয়াস সুউ ইন আনা ইল্লা নাযীরুন মুবীন ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর। হে নবী আপনি বলুন, লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররা, হে নবী আপনি বলুন যে আমি আমার নিজের কোন উপকার করার কিংবা অপকার করার অধিকার রাখি না, মালিক নই, এই সাধ্য আমার নেই, শুধুমাত্র সেটুকুই করতে পারি যেটুকু আল্লাহ চান। বলে উকুন চলামুল গায়েব, যদি আমি গায়েব সম্পর্কে অবহিত থাকতাম, আমি যদি গায়েব জানতাম, গায়েব সম্পর্কে জানতাম, লাস্তাকসার তুমিনাল খায়র, তাহলে আমি আরো অধিক কল্যাণ অর্জন করতে পারতাম। অমাম আসানিয়ে সু, কোন অবস্থাতেই কোন খারাপ বা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পড়েছিলেন বলে দিচ্ছেন যে আপনি বলে দিন যে আপনি আপনার নিজেরই কোন উপকার বা অপকার করার সাধ্য রাখেন না। এবং নবী আপনি বলুন যে যদি আপনি গ্যাস সম্পর্কে একজন তাহলে কখনো কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করতে পারতো না, অনেক বেশি কল্যাণ সাধন করতে পারতেন। তাহলে এখানে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবকে অবশ্যই অবহিত নন এবং তিনি কারো কোন উপকার বা অপকার করার সাধ্য রাখেন না। কারণ কি? কারণ তিনি হলেন আব্দ, তিনি মাবুদ, তিনি উপাসনাকারী, তিনি বান্দা, তিনি উপাস্য নন। উপকার করার বা অপকার করার, গায়েব সম্পর্কে জ্ঞান রাখার এই সিফতগুলা, এই গুণগুলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ আপনি বলুন যে তা আকুল লাকুম, আমি তোমাদেরকে এটা বলবো না যে ইন্নী খাজাইনুল্লাহ, আল্লাহর ভান্ডার আমার কাছে। আমি বলবো না যে আমি গায়েব জানি। আমি বলবো না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু আমার কাছে যেটুকু ওয়াহি করা হয়, যেটুকু আসে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে ওয়াহি আসে, যেটাদেশ আসে, আমি শুধুমাত্র সেই তত্ত্বাদেশের অনুসরণ করি, এছাড়া আর কিছুই না। আমি গায়েবে জানি না, আমি কোন ফেরেশতাও নই, আমার কাছে আল্লাহর কোন ভান্ডারও নয়। সুতরাং যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি এইটুকু এই ঘোষণা দেন যে তিনি আল্লাহর কোন ভান্ডারের অধিকারী, তার কাছে আল্লাহর কোন ভান্ডার নেই, তিনি গায়েব সম্পর্কে জানেন না, তিনি কোন ফেরেশতা নন। অন্য লোকের, সাধারণ কোন মুসলমানের কিংবা সাধারণ কোন মানুষের গায়েব সম্পর্কে জানার দাবি করা কিংবা কারো উপকারের প্রকারের কোন গ্যারান্টি দেয়া কিংবা তার কাছে আল্লাহর দেয়া কোন ভান্ডার আছে এই ধরনের কোন দাবি করা কি আদৌ এটা আদৌ কি এটা বিবেকসম্মত? অবশ্যই না। কারণ যদি এ ধরনের কিছু থাকতো, আল্লাহ ছাড়া যদি অন্য কেউ এ ধরনের কোন কিছুর অধিকারী বা মালিক হতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন তার নবীর মাধ্যমে যে আপনি বলে দিন যে এ ধরনের কিছু আমার কাছে নেই। অথচ দেখা যায় যে হয়তো আমাদের আমাদের মুসলমানরাই এমন কিছু লোকদেরকে, হ্যাঁ, আপনার লোকদের সম্পর্কে এমন কিছু ধারণা পোষণ করে যে তাদের কাছে ভান্ডার আছে, এই ভান্ডারি সেই ভান্ডারি। হ্যাঁ, এই দাবিগুলো তো আসলে কাফের মস্তিষ্কে করছে না। সুবহানাল্লাহ, অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই দাবিগুলা অমুক ভান্ডারি তমুক ভান্ডারি, এই দাবি এগুলা তো মুসলমানরাই করছে। কিসের ভান্ডার রয়েছে ওর কাছে? সে নিজেই তো নিজের কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। অথচ বাংলাদেশ থেকে আমার বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, ওই ভান্ডারের মাজারে, এর মাজারে, সের মাজারে মানুষ যাচ্ছে যে ওইখানে গেলে কিছু ফায়দা হবে। দেখা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টেটে আসতেছে শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, যেখানে আসলে অনেক ফায়দা হবে। কি করবে শাহজালাল সালাম, যেখানে রসুলই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলতেছেন, নবী আপনি বলুন যে আমি আমার নিজেরই কোন উপকার বা উপকার করার সাধ্য রাখি না, তাহলে কোন বাড়ি আর কোন কোন শাহ ফায়দা করার সাধ্য রাখে? বিবেককে প্রশ্ন করা উচিত। মুসলমানরা যদি এইটুকু শাহাদা যদি ঠিক মতো বুঝে, শাহাদাত তাওহীদ, শাহাদাত রিসালা, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল, একথাটা কি, একথার দাবি কি, একথার চাহিদা কি, একথার অর্থ কি, এইটুকু যদি উপলব্ধ করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের মুসলমান সমাজে কোন শিরক থাকার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে নবী আপনি বলুন, কুল ইন্নী লান ইউজিরানি মিন আল্লাহি আহাদ, এখানে আপনি বলুন আমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কেউ নেই। ওই যে আমরা কিভাবে এইটুকু, অনেক মুসলমানরা এইভাবে কি এই ধারণাটুকু কিভাবে পোষণ করে যে কি একদিন কোন পীর সাহেব আমাকে আমাকে রক্ষা করবেন, পীর সাহেব আমাকে ফুলতিরাত পার করে দিবে, পীর সাহেব আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। যেখানে নবী নবীকে আল্লাহ বলতেছেন যে নবী আপনি বলে দিন, লাইন ইউজিরানি মিন আল্লাহি আহাদ, এমন কারো কেউ নেই যে আমাকে আল্লাহ থেকে রক্ষা করতে পারে। তাহলে আর দুনিয়ার মধ্যে কে থাকতে পারে আল্লাহর হাত থেকে রক্ষা করার সাধ্য আর কার থাকতে পারে? কারণ এখানে মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আদ বলে এইটুকুই বোঝানো হচ্ছে যে আমরা যেন রসুলের ব্যাপারে কোন ধরনের বাড়াবাড়ি না করি, রসুলকে আল্লাহর বান্দা হিসাবে স্বীকার করি, রসুল কে তার বান্দার মর্যাদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেরকম মর্যাদা দিয়েছেন তার থেকে যেন বেশি আমরা না দিই এবং এ ব্যাপারে বাড়াবাড়ি না করি। এবং এই বাড়াবাড়ি বা অতিরিক্ত শ্রদ্ধা বা অতিরিক্ত তাজিম, এটি হচ্ছে দুনিয়াতে শিরক, শিরকের আগমন এবং শিরকের সম্প্রসারণ, শিরকের প্রসার ঘটার মূল কারণই হচ্ছে এই ধরনের অতগুলো বা তাজ অতিরিক্ত শ্রদ্ধা। এই অতিরিক্ত শ্রদ্ধার কারণেই দুনিয়াতে শিরকের আগমন ঘটে এবং বর্তমানে আমাদের সমাজে যে সমস্ত শিরক এবং বিদআতের ছড়াছড়ি তার পিছনে মূল কারণ হইল এই অতিরিক্ত শ্রদ্ধা, অতিরিক্ত ভক্তি। কোন জিনিসকে শরীয়ত যে স্ট্যান্ডার্ড রাখছে সেই স্ট্যান্ডার্ডকে তাকে বেশি ঊর্ধ্বে তুলে নেয়া, কিংবা সেখান থেকে নিচে নামিয়ে নেয়া, দুটোই হল কি নিষিদ্ধ এবং দুটোই হল জুলুম। কারণ সাফ হচ্ছে প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা বস্তুকে স্ব স্থানে সঠিক ভাবে রাখা, সেখান থেকে নড়ানো বা সরানো, দুটোই হল অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই মর্যাদা প্রদান করব, প্রতি সেভাবেই শ্রদ্ধা পোষণ করব, এর থেকে বেশিও না কমও না। যদি বেশি হয় তাহলে সেটা হবে শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি এর থেকে কম হয় তাহলে সেটাও হবে শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এইটার বিরোধী তখন আমাদের শাহাদা কমপ্লিট হবে না, এবং শাহাদা যদি পূর্ণ না হয় তাহলে ইমান পূর্ণ হবে না। পরবর্তী কথা আব্দুহু ওয়া রাসূলুহু। এখন মোহাম্মদ আব্দ আল্লাহর বান্দা, কি ধরনের বান্দা? আমরাও আল্লাহর বান্দা, মোহাম্মদও আল্লাহর বান্দা, কিন্তু এই যে কিন্তু যথেষ্ট ফারক রয়েছে, যথেষ্ট পার্থক্য বিদ্যমান। বান্দার পূর্ণাঙ্গ রূপ, পূর্ণাঙ্গ গুণাবলী, পূর্ণাঙ্গ গুণাবলীর অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটুকু অন্য কোন বান্দার মধ্যে নেই। যার কারণে দেখা যায় যে আল্লাহর প্রতি আল্লাহর দাসত্ব কিভাবে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার এর পিছনের সকল গুনাহ মাফ করে দেয়া সত্ত্বেও রাতের পর রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত, সাহাবায়ে জিজ্ঞেস করতেন যে হে রাসূল, আপনার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে, তাহলে কেন আপনি এত কষ্ট করতেছেন? এর উত্তরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি কৃতবান্দা হব না? সুতরাং ত্রিপূর্ণ বান্দা, একজন পূর্ণাঙ্গ দাস, পরিপূর্ণ দাস হওয়ার জন্য যত গুণাবলীর দরকার সে সব গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যেটা এই উম্মতের আর কারো মধ্যে নেই এবং হবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছু থেকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এরপরেও কেন তিনি আল্লাহর এত দাসত্ব করবেন? কেন এত ইবাদত, কেন এত বন্দেগী? সেটা তার আল্লাহর প্রতি তার সত্য প্রদর্শনের জন্যই সেটুকু করা। আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্যই সেটুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ, বিশ্বাস সব কিছু দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আল্লাহর বান্দা। সুতরাং আমি কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে না রাসূল তো বান্দা না, রাসূল অন্য কিছু, আমি সম্ভবত আরেকদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর আল্লাহর জাতি নূর কিংবা আল্লাহর সত্তার যে নূর, সেই নূর, সেই নূরে নূর নূরের একটা অংশ বলে দাবি করে। কাল্লা ওয়া আলফু কাল্লা, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলে যে উনি মানুষই না। রাসূল বলতেছেন যে আমি মানুষ, আমি কোন ফেরেশতা না, আমি অন্য কিছু না, আমি আব্দ। এবং আব্দের যে গুণাবলী, সেই গুণাবলী গুলোর পূর্ণাঙ্গ রূপ ছিল রাসূলের মধ্যে, যেটা অন্য কোন বান্দার নেই। এর জন্যই সর্বশ্রেষ্ঠ বান্দা। وأشهد أن محمدا عبده ورسوله ورسوله বলে সেখানে আগের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করত তাদেরকে আব বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। ورسوله বলে যারা রাসূলের রিসালাতকে অস্বীকার করে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। কেউ আছে যে অতিরিক্ত ভক্তি, আর কেউ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ প্রদত্ত মর্যাদা থেকে তারে নিচে নামিয়ে দেয়। আর অনেকেই অনেকেই এমন অনেক সম্প্রদায় আছে যারা রাসূলের রিসালাতকে অস্বীকার করে। শিয়াদের মধ্যে এমন এমন একটা গ্রুপ আছে যে বলে যে জিব্রাইল ভুলবশত ওয়াহী নিয়ে আসেন, আসা রাসূল মুহাম্মদের কাছে, এটা আলীর কাছে নিয়ে আসার কথা ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক, তাআলাল্লাহু আন যালিকা ওয়া লাহু কাবীর। এইভাবে অনেকেই আছে যে রাসূলের রিসালাতকে অস্বীকার করে। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না, কমও করা যাবে না। মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আর রাসূল যে মুহাম্মদ যে আল্লাহর রাসূল, কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী আল্লাহ, সাক্ষী আল্লাহই যথেষ্ট। সুতরাং রাসূলকে আল্লাহর বান্দা মানতে হবে এবং তাকে আল্লাহর রাসূল মানতে হবে। কোরআন কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারিকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সিজদা। তার সাথে যারা ঈমান এনেছেন তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মুহাম্মাদ আল্লাহর রাসূল। সুতরাং এই ব্যাপারে কারো কোনো বিবাদ, কোনো সন্দেহ, কোনো সংশয় থাকার কথা নয়। রাসূলের রিসালাত সম্পর্কে কোনো ধরনের সন্দেহ পোষণ করা, এটা শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেভাবে তাকে বান্দা হিসাবে অস্বীকার করা শাহাদার বিরোধী, ঠিক তেমনি ভাবে তার রিসালাতকে অস্বীকারও শাহাদা বিরোধী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসাবে তার মধ্যে বান্দার পরিপূর্ণ গুণ গুণাবলীর অধিকারী ছিলেন, তেমনি রেসালতের পরিপূর্ণ গুণাবলীর অধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্যই সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন এবং সর্বশেষ নবী তিনি। রিসালাত এবং নবুয়তের পূর্ণাঙ্গ গুণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। যেভাবে বান্দা হিসাবে বান্দার পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, এই জন্যই দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এমন জায়গায় পৌঁছেছেন যে যেখানে আর কেউ পৌঁছতে পারেনি। লাইলাতুল ইসরা, লাইলাতুল মিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের মিডিয়া ছাড়া সরাসরি আলোচনা করেছেন এবং উর্ধাকাশের এমন জায়গা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়েছেন যেখান পর্যন্ত আর কেউ উঠতে পারেনি। সপ্তাহের উর্ধে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কথা বলেছেন। এইগুলা তার রিসালাতের যে পূর্ণতা, তার নবুয়তের পূর্ণতার প্রমাণ করে। আব্দ হিসাবে রাসূলুল্লাহ আলাইহিসাল্লামকে যেভাবে পরিপূর্ণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন। রাসূলের রিসালাতের সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, বিভিন্ন মুজিজা দিয়ে রাসূলের রিসালাতের সত্যতা প্রমাণ করেছেন। এবং এসবের মধ্যে রাসূলের ইসতের সপক্ষে সবচেয়ে বড় মর্যাদা হলো, সবচেয়ে বড় দলিল হলো কি, কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া লাম ইয়াতিহিম আন্না আনযালনা আলাইকাল কিতাব ইতলা আলাইহিম, যেটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি, সেটা আপনি করে পড়েন, তাদেরকে পড়ে শোনান। এছাড়াও আরো বিভিন্ন মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের রিসালাতের রিসালাতকে সত্য বলে প্রমাণ করেছেন, এবং রিসালাতের সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা অন্য কোন নবীকে দেয়া হয়নি, অন্য কোন রাসূলকে যে মর্যাদা প্রদান করা হয়নি। আমাদের পরিষ্কার হওয়া দরকার যে রাসূল এবং নবী এই দুইটার মধ্যে পার্থক্য হলো এটুকু, রাসূল হলো যার কাছে নতুন কোন বিধান, আল্লাহ প্রদত্ত নতুন বিধান আসবে এবং সেটা প্রচার এবং প্রসারের দায়িত্ব তাকে দেওয়া হবে, তিনি হলেন রাসূল। পক্ষান্তরে নবী হলেন যে তার কাছে নতুন কোন বিধান নাও আসতে পারে, পূর্ববর্তী নবীর উপর নবীর প্রতি যে কিতাব, যে ওনার প্রতি যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়তের অনুসরণের নির্দেশ দেওয়া হতে পারে, যে পূর্ববর্তী নবীর প্রতি যে শরীয়ত দেওয়া হয়েছে আপনি সেটাকে অনুসরণ করুন এবং সেটাকে মেনে চলুন। আর রিসালাত হলো যার প্রতি নতুন শরীয়ত এসেছে, নতুন বিধান এসেছে এবং সেটা প্রচার এবং প্রসার করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেভাবে তিনি রাসূল, অন্যদিকে তিনি দীন। তিনি নবী হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কয়েকটি আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। পক্ষান্তরে তার রিসালাত শুরু হলো কি দিয়ে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর। এই যে এই আয়াতের মাধ্যমে, এই হুকুম নির্দেশগুলোর মাধ্যমে, নির্দেশ দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত হলেন। তাহলে একদিন কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুব্বিআ বিইকরা এবং একাধারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তিনি নবীও এবং তিনি রাসূলও। খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। একটা প্রশ্ন হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে বলি যে তিনি সর্বশেষ নবী, কিন্তু খাতামুর মুরসালিন এটুকু সাধারণত বলা হয় না। হ্যাঁ, খাতামুন নবিয়্যিন, নবী থেকে রাসূল একটু বিশেষ, যেখানে নবুয়তের শেষ সেখানে রিসালত ছাড়া আর কোথায় থাকে না, এর জন্য খাতামুন নবিয়্যিন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের যেভাবে পরিসমাপ্তি ঘটিয়েছেন, রিসালাতেরও পরিসমাপ্তি ঘটিয়েছেন। এর আধারে একই সাথে সাথে তিনি তার দ্বীনের নতুন আর কোন শরিয়াত কিয়ামত পর্যন্ত আসবে না সেটারও পরিসমাপ্তি ঘটিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনটি শেষ, নতুন কোন শরীয়ত কিয়ামত পর্যন্ত আসবে না, বিধান পরিপূর্ণ, রিসালত পরিপূর্ণ, নবুয়ত পরিপূর্ণ, আনা খাতামুন নবিয়্যিন আনা বিবাদি, রাসূল বলছেন আমি সর্বশেষ নবী,
নবুয়তের ধারাবাহিকতার পরিসমাপ্তি এখানেই ঘটেছে আমার মাধ্যমে, আমার পরে আর কোন নবী নেই। এখন যদি দুনিয়ার কেউ যে কেউ দাবি করে যত কিছু দিয়ে দাবি করুক নবুয়তের, তার সেই দাবি গ্রহণযোগ্য হবে না। যত কিছু দিয়ে তার রেসালাতের দাবি করুক সেটা গ্রহণযোগ্য হবে না, সে সবই হবে বাতিল দাবি। আজ যদি নতুন কোন শরীয়ত প্রবর্তন করে সেটা অতীত শরীয়ত, সেটা হবে গ্রহণযোগ্য হবে না। যেমন আল কিতাবুল আখজার একটা সম্ভবত বেশ আগে প্রবর্তন করে ওইখানে নতুন আর একটা শরীয়তের প্রবর্তন করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলকে বিদূরিত করেছেন, সেটা মার্কেটে করতে পারেনি, এটাকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখনই দেখা যায় যে কেউ দিন নিয়ে ইসলাম সম্পর্কে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করে, এদের ধ্বংস অনিবার্য। এটা আমরা নিজে প্রত্যক্ষ করি এবং এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সুতরাং এই আলোচনা থেকে আমরা এটুকু বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তার রিসালাত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, আর কোন নবী অথবা কোন রাসূলের আগমন ঘটবে না। নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা এখানেই সমাপ্ত, আর কোন নতুন বিধান, নতুন কোন শেয়ার কিয়ামত পর্যন্ত আসবে না। যে শরিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দিয়েছেন সেটাই কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তাতে কোন ধরনের পরিবর্তন সংযোজন কিংবা বিয়োজনের আদৌ অবকাশ নেই। এবং যদি কেউ করে তাহলে সেটা অবশ্যই ইসলামে গ্রহণযোগ্য হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে আমার এই দিনের মধ্যে, আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু উদ্ভাবন করবে, নতুন কিছু সংযোগ করবে, সেটা এই দিনের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দ আই মারদুদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার দাবি হচ্ছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা হিসাবে স্বীকার করব এবং আল্লাহর রাসূল হিসাবে স্বীকার করব। বান্দা হিসাবে স্বীকার করব এই কথা যে মুহাম্মদের মধ্যে বান্দা হওয়ার পরিপূর্ণ গুণাবলী বিদ্যমান ছিল, এবং রাসূল হিসাবে স্বীকার করব যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যত সব গুণাবলী থাকা দরকার সবকিছু মুহাম্মদের মধ্যে ছিল। আর এই সাক্ষ্য দেওয়ার দাবি কি, এই সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যটা কি, বা এই সাক্ষ্য কি চায়? যেমন আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর অর্থ হলো যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই। তাহলে লা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর এই এই সত্যর অর্থ কি? এই সত্যর অর্থ হচ্ছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করব, তিনি যে কিছু নির্দেশ দিয়েছেন সে সব কিছুর তাতে তার আনুগত্য করা, তার নির্দেশ মেনে চলা, তিনি যেসব বিষয়ে খবর দিয়েছেন, তিনি কিছু বলেছেন যে বার্তা আমাদের কাছে পৌঁছিয়েছেন সেটাকে সত্য বলে বিশ্বাস এবং স্বীকার করা, তিনি যেসব বিষয়বস্তু থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আর তিনি যে শরীয়তের আল্লাহ প্রদত্ত যে শরীয়ত আমাদের জন্য প্রবর্তন করেছেন সেটাকে মেনে চলা, এটি হচ্ছে রসুলে রসুল বলে স্বীকার করার মূল উদ্দেশ্য, বা রসুলকে রসুল বলে স্বীকার করার মূল দাবি হচ্ছে এইটুকু। শুধু এটা মৌখিক স্বীকারোক্তি না, একটা গুণা বা একটা সাক্ষ্য প্রদানের একটা অর্থ থাকে। আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, শুধু মৌখিক ভাবে এই ঘোষণার কোন অর্থ আছে? অর্থ নেই। মৌখিক ভাবে ঘোষণা দেওয়া এটা 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 কোন বিশেষ কোন উদ্দেশ্য ছাড়া এটা অনর্থক। অবশ্যই এর অর্থ আছে। এর দাবি কি, এই কথাটা কি চায়, এই সাক্ষ্যটা কি চায়? এই সাক্ষ্য চায় যে বাতিল সব উপাস্যকে আমরা বর্জন করব এবং একমাত্র আল্লাহকে মাহবুব স্বীকার করে নেব, সত্য মাহবুব হিসাবে স্বীকার করে নিয়ে একমাত্র কার ইবাদত করব, এতে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো, আর وأن محمدا عبده ورسوله أي شهادة دابي هلو جاء محمد صلى الله عليه وسلم الله الرسول أكوتك সত্য বলে বিশ্বাস করবো মুহাম্মদকে রসুলে আল্লাহর রসুল বলে বিশ্বাস করবো মনে প্রাণে এবং মুখে তা স্বীকার করবো। তিনি যত সব বিষয়ে আদেশ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যত সব আগের আদেশ দিয়েছেন আমরা সেসব কাজ করব, যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো, এবং যত সব খবর তিনি আমাদেরকে দিয়েছেন জান্নাতের জাহান্নামের ইয়াউমুল কিয়ামার আরো যত সব খবর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সব বিষয়ের সংবাদ আমাদেরকে দিয়েছেন সেসব সংবাদকে সত্যবে নির্দ্বিধায় বিশ্বাস এবং স্বীকার করা করব। এই হল কি মুহাম্মদকে রসুল হিসাবে স্বীকার করার দাবি বা চাহিদা হইলে এইটুকু বাস্তবায়ন করতে হবে। এখন যদি আমরা মুখে অন্তরে স্বীকার করলাম মুহাম্মদ আল্লাহ রসুল, মুখেও বললাম মুহাম্মদ আল্লাহ রসুল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপরে পাঁচশত নামাজ ফরজ করা হয়েছে, এইটুকু মানতে রাজি না, তাহলে এই শাহাদা দেওয়ার কোন অর্থ নেই, এটা হবে অনর্থ, এটা কোনো কাজে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু হাক্কু ওয়ান নারু হাক্কু, জান্নাত হাক জাহান্নাম হাক, কিন্তু আমি বললাম যে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ মিন যালিক, যদি কেউ বলে যে না মরার পরে আবার জান্নাত আর জাহান্নাম কি, হ্যাঁ মানুষ তো মাটি হয়ে গেল, তাহলে তার শাহাদার এই শাহাদা দেওয়া হবে অনর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ে সংবাদ দিয়েছেন যত কিছু তিনি বলে গেছেন সবকিছুকে বলে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদার চাহিদা এই দাবিকে বাস্তবায়ন করতে হবে। তিনি যত কিছুর আদেশ দিয়েছেন সে সব কিছু পালন করতে হবে, যত কিছু থেকে নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাকতে হবে, আর সর্বদা তাকে আল্লাহর রসুল আল্লাহ বান্দা এবং রসুল হিসাবে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, তখনই এই শাহাদার দাবি পরিপূর্ণ হবে এবং যেন মানুষ পরিপূর্ণ মুসলমান হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। এখন আমরা দুটো শাহাদা পেলাম, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা শাহাদা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, এই হলো এক সাক্ষী, আর আরেকটা হলো যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন যদি কেউ একটা অংশকে স্বীকার করে আরেকটা অংশকে অস্বীকার করে তাহলে তার ইসলাম হবে না, তার শাহাদা পূর্ণ হবে না, সে মুসলমান হতে পারবে না, কারণ এইটা এই দুইটা শাহাদা একটা আরেকটার সাথে এমন ভাবে জড়িত যে একটা থেকে যদি একটা দুটো থেকে একটা ছুটে যায় তাহলে আরো ছুটে যাবে। কেউ যদি আল্লাহকে একক হিসাবে মানে কিন্তু রসুলের রিসালতকে অস্বীকার করে তাহলে সে যেমন মুসলমান হতে পারবে না, ঠিক তেমনি কেউ যদি রসুলের রিসালতকে মানে কিন্তু আল্লাহর এককত্বকে স্বীকার করে না তাহলে সে মুসলমান হতে পারবে না। একজন্য দুইটা শাহাদাকে দুইটা শাহাদাকে এমন ভাবে জুড়ে দেওয়া হয়েছে যে একটা থেকে আরেকটা কখনো আলাদা হতে হবে না, অঙ্গঅঙ্গি ভাবে জড়িত, যদি একটা ছুটে যায় অপরটা ছুটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো শাহাদা অঙ্গঅঙ্গি ভাবে জড়িত, একটা শাহাদাকে স্বীকার করা অন্যটাকে অস্বীকার করা এটা ইসলাম এটাতে কেউ মুসলমান হতে পারবে না, দুটোকে একই সাথে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে এবং দুটোর চাহিদা একই সাথে বাস্তবায়ন করতে হবে। এই দুটো শাহাদার চাহিদা কথাটা আমাদের মনে রাখা দরকার যে দুটো শাহাদার চাহিদা যেটুকু আমি বললাম একই সাথে বাস্তবায়ন করতে হবে, নতুবা মুসলমান হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে ইয়া রাব্বি ইন্নাকা ক্বাদ ইত্তাখাযতা ইব্রাহীমা খলীলা ওয়া মূসা খলীলা ওয়া ঈসা রূহাকা ওয়া কালিমাতাক ফামাযা জাআলতানি, ইয়া আল্লাহ তুমি ইব্রাহিমকে তোমার খলীল বানালে, মূসাকে তোমার খলীল বানালে, ঈসাকে তোমার রূহ বানালে, তাহলে আমার জন্য রাখলে কি, আমাকে কি বানালে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আফালা আতাইতুকা আফালা মিন যালিকা কুল্লে, হে মুহাম্মদ, এই সব থেকে উত্তম আমি কিছু তোমাকে দান, আমি কি তোমাকে দান করিনি? সবকিছু থেকে উত্তম বিষয় আমি কি তোমাকে দান করিনি? আল্লাহ যুকিরতু ইল্লা যুকিরতুম, যখনই তোমার তোমার তোমাকে আমার আমার আমাকে আমাকে স্মরণ করা হয়, তখনই সাথে সাথে তোমার তোমাকে স্মরণ করা হয়। সেই সিস্টেম আমি করে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই সাথে বলতে হবে। শাহাদার এক অংশকে বলে আরেক অংশকে বাদ দিলে চলবে না, দুটাকে একই বলতে হবে। আল্লাহ যুকির তো ইল্লা যুকির তামাজ, দুটো শাহাদাকে এমন ভাবে ঢুকতে দেওয়া হয়েছে যে একটা আরেকটা আলাদা হবে না। এই জন্য আমাদেরকে দুটো শাহাদার চাহিদা এবং দাবি, স্বীকারোক্তি, বিশ্বাস যেমন একই সাথে হওয়া দরকার, এই দুটো দাবি এবং চাহিদা যেটা সেটাকে একই সাথে বাস্তবায়ন করা অত্যাবশ্যক। শাহাদা আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আহিব্বাতি ফিল্লাহ, আজকে আমাদের আলোচনা আমার মনে হয় এই পর্যন্ত থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে পরবর্তী দিনে বাকিটুকু বিইজনিল্লাহি তাআলা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আছে আমি ওই যে বিইজনিল্লাহি তাআলা পরবর্তীতে আমি দেখি আরো ওই প্রথমে আলোচনা লম্বা হইতেছে যে অনেক বিষয় মোটামুটি এর মধ্যে চলে আসতেছে, পরবর্তী আলোচনা গুলা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবো যাতে এই বইটা একটু তাড়াতাড়ি শেষ করা যায়। তারপরে মানে এই এই প্রথমের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই শব্দগুলো আসলে আর মোটামুটি আলোচনা করতে হবে না বলে আশা রাখি আমি। সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এর থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته.